الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والظالمين أعد لهم عذابا أليما صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین اللہ رب العزت بہت بڑا احسان و مہربانی اللہ پاک آمدر شکل کے اللہ پکر گھر مسجد مدھے اشار ایبن بشار توفیق دیئسن এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দোস্ত, আমাদেরকে আল্লাহ সুবহান ও তাআলা বানাইছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত কাকে বলে? ইবাদত হল আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানা। মনে রাখতে পারবেন? আল্লাহর হুকুমকে আমরা যার তার হয়ে থাকব, থাকার তরিকা রসুল থেকে নিব, সুন্নাহ। এটার নাম হল সুন্নাহ। তো আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হল ইবাদত। আর যখন কোন ব্যক্তির জীবনটা ইবাদতের ভিতর কাটবে, তার জীবনটা গুনামুক্ত জীবন হবে। এই গুনামুক্ত জীবনের নাম হল আদল। কি নাম? মুখস্থ রাখবেন, মনে রাখবেন আজকে যে কথাগুলো বলবো, এটার নাম কি? আদল। আদল মানে ইনসাফ, এটার নাম আদালত। কারণ ওখানে মানুষ কিসের জন্য যায়? হ্যাঁ, ইনসাফের জন্য যায়। এই জন্য ওটার নামই কি? আদালত। মানে সেখানে যাইয়া মানুষ কি পাবে? ইনসাফ পাবে। দুজনে গন্ডগোল লাগছে, একজন একজনে মেরে ফেলছে, একটা ঝামেলা হয়েছে, তো ওখানে যাইয়া তাদের কাছে কমপ্লেন দিলে তারা উভয় পক্ষের কথা শুনে কি করে দিবে? ইনসাফ করে দিবে। এই জন্য এটার নামই কি? আদালত। কথা বুঝছেন? তো আদল মানে কি? ইনসাফ। আদলের বিপরীত জিনিস আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মানুষ অনেকে বুঝে না। একটা কথা, যার কারণে পেঁচ খায়। কোরআন এবং হাদিসকে, কোরআন হাদিসকে ভালো করে নবীদের থেকে যারা বুঝেছেন তাদের থেকে না বুঝলে পেঁচ খায়। যে আল্লাহ তাআলা বলেন যে সবাইকে আমি জোড়া জোড়া বানাইছি। এখন অনেক পুরুষ আছে বিয়ে করে না, তারা বলে আমার জোড়া ফুল, আল্লাহ বলল জোড়া জোড়া বানাইছি। আবার অনেক মহিলা আছে, তার কি হয় না? 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেছে, মৃত্যুবরণ কি হয় না? মিস থাকে, মিসেস হয় না। তাদের কি হয়? কয় না আমার জোড়া কই, আল্লাহ বলছে জোড়া জোড়া বানাইছে, বলে আমার জোড়া কোথায়? জোড়া জোড়া বানাইছে মানে তার অর্থ যে প্রত্যেক পুরুষের জন্য, মিলের জন্য ফিমেল, এটা না। মিল ফিমেল মানে কি? জোড়া হইল না, পুরুষ মহিলা কি হইল? একটা হইল। ফেরেশতার ভিতরে আছে? আছে। যে জিব্রাইল ইসলাম পুরুষ, আর আরেকজন আছে কি তার স্ত্রী মহিলা আছে? নাই। এই মিল ফিমেল অর্থাৎ জোড়া জোড়া, এটা আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে বানাইছে, আমাদের ভিতরে বানাইছে। রাত দিন, ভালো মন্দ, এরপর তো জোড়া হলেন, একটা হইল, জোড়া হইল, এই জোড়া। এর অর্থ এটা না যে প্রত্যেক পুরুষের জন্য একজন মহিলা আল্লাহ বানায় রাখছে, আর প্রত্যেক মহিলা তেলে তেলে যারা একাধিক বিয়ে করতেছে, আবার কেউ বিয়ে করতেছে না, আছে না? এই জন্য কোরআন হাদিসকে বুঝতে হবে, জোড়া জোড়ার অর্থ এটা না। তো যাই হোক, এ সম্পর্কে বলতে গেলে আমি যা বলতে চাচ্ছি বলতে পারবো না, লক্ষ্য করবেন। আদল মানে কি? আদলের বিপরীত জুলুম, আদলের বিপরীত জুলুম। আদল যদি কোনো ব্যক্তি করে সে জান্নাতে যাবে, জুলুম যদি কোনো ব্যক্তি করে সে সাজা পাবে। জুলুম যে করে তার নাম জালেম, আর আদল যে করে তার নাম আদেল। কথা বুঝছেন? এখন এই যে কায়নাত, এই দুনিয়াটাকে বলা হয় দারুল হুকুক, এর ভিতরে আল্লাহ তাআলা একজন আরেকজনের হক রাখছেন। কি রাখছেন? প্রত্যেকের হক আছে। রাসূল বলেন ফাতু কুল্লাযী হাক্কিন হক্কা, যার যে হক তারে দেও, বাপের হক, মায়ের হক, আওলাদের হক, প্রতিবেশীর হক, দেশবাসীর হক, জানোয়ারের হক, বলেন গরু বাছর ছাগল কুকুর বিড়াল তার হক সবারই কি আছে? হক যদি আপনি দেন এর নাম আদল, হক যদি না দেন এর নাম জুলুম। হক দিলে আপনার নাম আদেল, হক না দিলে আপনার নাম জালেম। কথাটা কি বুঝে আসছে? এখন আল্লাহ পাক এই কায়নাতকে পরিচালনা করার জন্য পছন্দ, চয়েস আল্লাহ পাক এক করেন নাই। সবার যদি একটা জিনিসই চয়েস হয় তাহলে তো গণ্ডগোল লেগে যাবে, লাগবে না এরে আমি নিব, এটা আমি নিব। এই জন্য আল্লাহ পাক চয়েস কি করে দিয়েছেন? ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। এই জন্য উর্দুতে একটা কথা আছে, নসিব আপনা আপনা, পছন্দ আপনি আপনি, যার যার নসিব ওইটা আমার নসিবে ছিল, বলে না? নসিব মানে ভাগ্য, আর পছন্দ আপনি আপনি। যার কারণে আমাদের শিক্ষার মধ্যেও বিভিন্ন ধরনের শিক্ষা আছে, ভার্সিটিতেই পড়ে, ভার্সিটিতে শুধু এক জিনিস পড়ে, কত জিনিস পড়ে, অনেক প্রকার জিনিস আছে। কেউ কোনোটা কয় চয়েস করে, কেউ কোনোটা সেই রুমে চলে যায়। আমাদের মাদ্রাসায়ও আছে দাওরায়ে হাদিস পড়ার পরে কিছু থাকে জেনারেল সাবজেক্ট, সকলকেই কি করতে হয়, পড়তে হয়। তারপরে যে কোনো ব্যাপারে পারদর্শী হতে হলে তাকে যে কোনো একটা চয়েসের উপরে নির্ভর করে যে আমি কি হব। কথার কথা, একজন ম্যাজিস্ট্রেট হবে, এখন সে সিএ করা শুরু করে দিল, কি করে, হ্যাঁ, হিসাব বিজ্ঞানের পরে পিএইচডি করতেছে, কি হওয়ার জন্য? ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য। তো মানুষ কি বলবে? মিয়া তোমার চয়েস কি, পড়ো কি, বলবে কি না? সে বুকানা বুদ্ধিমান? হ্যাঁ, আপনারা বুঝতেছেন? আজকে আমি এই ওয়াজ করবো, আজকে ভালো করে বুঝেন, আর বুদ্ধিমান না বোকা, কারণ তার চয়েস একটা পড়তেছে আর একটা। তো বোঝা গেল এই কায়নাতের ভিতরে কোন ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ না, স্বয়ং সম্পূর্ণ একমাত্র আল্লাহ। কোন ব্যক্তি এটা বলতে পারবে না যে আমি স্বয়ং সম্পূর্ণ। সে যদি প্রেসিডেন্টও হয় তারপরে সে বলতে পারবে না আমি কি, কারণ তার এই রাজত্বকে কিন্তু আল্লাহ তাআলাও স্টাফ বানাইছেন, আল্লাহ স্টাফ বানাইছেন তার মহতাজ, সেই জন্য তা না, এটা আমাদেরকে শিখানোর জন্য, আমাদেরকে যে কোনো একটা জিনিসকে পরিচালনা করতে হলে তুমি একা পারবে না। আমি কাদেরে মুতলাক যা ইচ্ছা তাই পারি, তারপরে আমি এক একটা সাবজেক্ট ভাগ করে দিয়ে এক একজনকে বানায় রাখছি, এক একজনকে দায়িত্ব দিয়ে রাখছি। মৃত্যুর দায়িত্ব আজরাইলকে দিছি, ওহির দায়িত্ব জিব্রাইলকে দিছি, হ্যাঁ ইসরাফিল ইসলামকে একটা দায়িত্ব দিছি, মিকাইলকে একটা দায়িত্ব দিছি। ওনাদের অধীনে লাখো 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 ফেরেশতা আমি নিয়োগ দিয়ে দিছি, বোঝেন নাই? অথচ আমি ইচ্ছা করলে কোন হয়ে কোন ইচ্ছে করলেই হয়ে যায়, কিন্তু আমি সেটা করি নেই। কেন? তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। অত কোন ব্যক্তি যদি মনে করে যে আমি সব পারি, আসলে ও কিছুই পারে না। সে এখন স্ট্রোক হয়ে যায়, চিতেও পড়ে থাকবে, এই মসজিদের ভিতর থেকে উঠেও যাইতে পারবে না, পারবে? আমার যে স্ট্রোক হয়েছিল হাতটা আমি উঠে যেতে পারতাম না, এই কাইতের থেকে এই কাইতে শুভ আমি পারতাম না। আমাদের ধৈর্য দুই তিনজনের ধৈর্য মোটা মানুষ কাজ করে দিত, পাওটা উঠে উঠাবো বালিশের উপরে, পারতাম? পাওটা বালিশের উপরে ওরা ধরে উঠে দিত, এই তো মানুষ। কিন্তু আল্লাহর এগুলো লাগে? আমি ওই এলাকার ভিতরে এই করতে চাচ্ছি, এই তোমরা কে কোথায় আছো আসো, আমি একটা পারতেছি না, সবাই আমার সাথে হেল্প করো, আল্লাহর হেল্পার লাগে? আমাদের প্রত্যেকের কি লাগে? কি লাগে? হেল্পার লাগে। এই জন্য আমার দোস্ত পছন্দ আপনি আপনি সব কায়নাতের ভিতরে এক একটাকে, এক ঘরে এক মায়ের সন্তান হয়, কেউ বলে আমি চাকরি করব, কেউ বলে আমি ব্যবসা করব, ব্যবসার ভিতরে এই পয়েন্টের উপরে ব্যবসা করব, সে সেই পয়েন্টের উপরে লেখাপড়া করে, চাকরি করব সে চাকরির জন্য লেখাপড়া করে। তো কায়নাত থেকে আল্লাহ পাক এইভাবে বানিয়েছেন, এর ব্যতিক্রম যদি কোনো ব্যক্তি করতে চায় সে করতে পারবে না। তো আমার ভাই দোস্ত একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, সে কথাটা হল যে আমাদের এই কায়নাতকে সুন্দরভাবে কিভাবে পরিচালনা করব, কিভাবে পরিচালিত হবে, এটা এর যিনি খালেক এবং মালেক তিনি জানেন। তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ জানেন। আর এই আল্লাহ তাআলা আমাদের সামনে কোরআন এবং হাদিস, কোরআন আল্লাহর বাণী, হাদিস হল কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, এমন ব্যক্তি বর্গের দ্বারা করাইছেন যাদেরকে আল্লাহ পাক সিলেক্ট করে তাদেরকে পাঠাইছেন, তাদের নাম নবী এবং রসুল। এই নবী রসুলটা আমাদেরকে শিখিয়েছেন, অতএব এই বিশ্বকে জুলুম মুক্ত করতে হলে যার হক তাকে দিতে হলে কোরআন এবং হাদিস, কোরআন এবং কোন ব্যক্তি যদি তার ব্রেনের উপরে নির্ভর করে বিশ্বের ভিতরে কি করতে চায়, ইনসাফ কায়েম করতে চায়, ইনসাফ করতে যেয়ে জুলুম হয়ে যাবে, ইনসাফ করতে যায়। ইনসাফ ওইটা আমি বলছি, ওইটা যেটা আল্লাহর হুকুম রসুলের তরিকা। আমরা আমাদের দেশ এটাকে বলার আগে একটা ঘটনা আপনাদেরকে আমি শুনি। এমনি যে কোনো ব্যক্তি কোনো কোরবানি দিবে, যে কোনো ব্যক্তি তার একটা আজর, আজর মানে পারিশ্রমিক, আজর মানে মুসলমানদের পারিশ্রমিক হওয়া দরকার আখেরাত, মুসলমানদের পারিশ্রমিক কি হওয়া দরকার আখেরাত, বুঝে আসছে? তাদের সামনে দুনিয়া থাকবে না, এই জন্য নবীটা কি বলছেন, লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি তোমাদের থেকে কিছু চাই না, আমার সব চাওয়া পাওয়া আমার মালিক থেকে, আল্লাহ থেকে, সব চাওয়া পাওয়া আল্লাহ থেকে। এই জন্য আমাদের জন্য আখেরাত আছে, অন্য মাখলুকের জন্য দুনিয়াই শেষ, আখেরাত নাই। আমাদের জন্য কি আছে? তো মানুষকে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে আমার চাওয়া পাওয়া আমার আল্লাহ থেকে, আর পাওনা যাইয়া আখেরাতে, এই বুঝটা থাকা দরকার। আলেম হোক কারি আলেম হোক, প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? আল্লাহ থেকে নেওয়া, আর কোথায় যায় নেওয়া? আখেরাতে নেওয়া। এইটা যদি থাকে ঝামেলা মুক্ত। কিন্তু পানি নৌকা চলতে হইলে কি লাগে রে বাবা? দুনিয়া চলতে হলে দুনিয়া লাগবে, দুনিয়া চলতে হলে দুনিয়া লাগবে। এখন প্রয়োজনীয় দুনিয়া, আমাকে চলতে কটক দুনিয়া দরকার, কটক দুনিয়া হইলে আমি চলতে পারব, এর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ পাক কোরআন এবং হাদিসের ভিতরে রসুলের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আমাকে চলার জন্য কটক দুনিয়া লাগবে, দুনিয়া লাগবে, নৌকা ঢালে চলবে না, পেটে যদি ভাত না থাকে আমি বসতেও পারবো না। আমার হজরত বলতেন অনেকে বলে দুনিয়া কো লাফ মারো, হজরত বলতেন দু টাইম রুটি নেই খাওগে তো লাফ মারতে কিলে পায়ের বে নেই উঠেগা। আমার হজরত বলতেন লাফ মারতে কিলে, তো বোঝা গেল লাথি মারতে হইলেও পা উঠাইতে হবে, আর পা উঠাইতে হইলে রুটি খাইতে হবে, মানে ভাত খাইতে হবে, আমাদের ভাত মাছ খাইতে হবে, তাই না? অতএব এটার খেয়াল রাখাও জরুরি। এখন কথা হলো আমার দোস্ত, একটা ঘটনা শুনি আগে। আমাদের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল থেকে শুরু করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধে যেতেন, আপনারা শুনছেন 27টা যুদ্ধ রাসূল নিজে করছেন। এই মুজাহিদ যারা, এরা মনে করেন আর্মি, এরা কি? এই মুজাহিদরাই আর্মি, যুদ্ধ করত। কখনো এর নেতৃত্ব রসুল নিজে দিতেন, কখনো কাউকে কমান্ডার বানাইয়া জামাত পাঠাই দিতেন। এখন তারা যেখানে যুদ্ধে যাইত, যদি যুদ্ধ হইত তাহলে দুই সুরত, একটা হলো বিজয় লাভ করবে আর একটা হলো বিজয় হবে না, দুটো না। এখন বিজয় লাভ করলে যে কোনো জায়গায় সেখানে কিছু মাল তাল পাওয়া তো যায়, যে এলাকায় যায় বিজয় লাভ করলেন সেই এলাকার জমি জাতি বাগ বাগান তারা তো গেছে ভাইগা, অথবা সেন্ডার করছে, ভেঙে গেলে তো ভেঙে গেছে। সেন্ডার করলে দুই সুরত, যে আমরা আপনারা যা বলবেন আপনাদের কথা অনুযায়ী চলব। এদের নাম শরীয়তে জিম্মি, তারা কাফেরই রইল, কলমা পড়ল না, কিন্তু কি বলল? মুসলমানরা তোমরা যারা আসছো তোমাদের কথা মনো আমরা চলব। তো রসুলের নির্দেশ হল যে এমন যদি বলে তাহলে সেক্ষেত্রে তাদের এই কথা গ্রহণযোগ্য, আমরা জবরদস্তি লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ বলছেন কোরআনে কারিমের মধ্যে যে দিনের মধ্যে মজবুর করা যাবে না, তাকে ডান্ডা মেরিয়া পিটান দিয়ে কালমা পড়ানো যাবে না। সে হিন্দু থাকতে চায়, সে খ্রিস্টান থাকতে চায়, থাকতে যাও। এখন সে যদি, সে যখন ইচ্ছা করছে যে আমি আমার ধর্ম ছাড়ব না, কিন্তু আমার বাড়ি ছেড়েও, ধর্ম ছাড়ব না বাড়ি ছেড়েও, আল্লাহ রাসূল বলেন ওকে থাকো। তবে যেহেতু মুসলমানরা এটাকে বিজয় লাভ করছে, আর মুসলমানরা যারা বিজয় লাভ করে সেটা মুসলমানদের, অর্থাৎ তুমি থাকো তোমার জায়গা থাকো, তবে তোমাকে বাৎসরিক একটা ট্যাক্স দিতে হবে। কি দিতে হবে? এটার নাম আরবিতে জিজিয়া। কি নাম? হ্যাঁ, জিজিয়া, কর। এই যে আয়কর দিয়ে আমরা, এটার নাম হলো কর, জিজিয়া। এটা দিয়ে থাকবো, এটা দেওয়ার জন্য যখন ওই ব্যক্তি রাজি হয়ে যাবে যে হ্যাঁ আমি আমার বাড়িতেই থাকবো, আমার ধর্মেই থাকব, তবে আমি আপনাদেরকে কি দিয়ে থাকব, কর দিয়ে থাকব, জিদিয়া দিয়ে থাকব। রসুল বলেন দিমা উহুম কা দিমা ইনা আমওয়াল উহুম কা আমওয়াল ইনা। ওই এলাকায় একজন মুসলমান যদি বসবাস করে, সেই মুসলমানের জান মালের হেফাজত করা যেমনিভাবে মুসলমান স্টেটের লোকদের জন্য জরুরি, ঠিক ওই জিম্মি বিচারা অমুসলিম যে কর দিয়ে রয়েছে তার জান মালের হেফাজত করা এমনিভাবে জরুরি। এটা না যে তার মাল লুট করো, তার মাল তোমার মাল না, আচ্ছা কি বুঝছেন, তার মাল লুট করার কি নাই, জায়েজ নাই। মুসলমানের ঘরে লুট করা যেরকম জায়েজ নাই, এই অমুসলিমের ঘরেও লুট করা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেন আমওয়ালুহুম কা আমওয়ালিনা দিমাউহুম কা দিমাইনা, তার মাল আমাদের মালের মতো, তার রক্ত আমাদের রক্তের মতো। তার অর্থ মুসলমান যদি একজন মুসলমানকে মেরে ফেলে বা মারে তার প্রতিশোধ আছে, ওই অমুসলিমকে মারলেও এটা বলা যাবে না যে বেটা তুই অত অত একটা অমুসলিমকে মারছে যা এর আবার বিচার কি, না। রসুল বলেন মুসলিমকে মারলে যে বিচার হইত সেই বিচার অমুসলিমকে মারলে হবে, দিমা হুঙ্কা দিমানিয়া আমল হুঙ্কা আমলিনা। কোন ধর্মের কোন বর্ণের এটা দেখা যাবে না, কারণ ইসলামের জিনিস কয়টা, দুইটা, জুলুম আদল। জুলুম তার হক যদি তারে দাও তাহলে এর নাম আদল, তার হক যদি তাকে না দাও এর নাম হল জুলুম। আদল করবা জান্নাতে যাবা, জুলুম করবা জাহান্নামে যাবা। এই পার্টি করলে জান্নাত, ওই পার্টি করলে জাহান্নাম, এরকম কোনো কিছু কোরআন হাদিসে নাই। আদল করলে জান্নাত, জুলুম করলে জাহান্নাম। কথা বুঝতেছেন সবাই? এরা কি খালি হুজুরদের জন্য না সবার জন্য, সব মুসলমানদের জন্য? তো আমার ভাই দোস্ত, আমি দুটো ঘটনা বলবো, তারপরে কেন বয়ান করতেছি তা বলবো, তা আপনারা ভাবেই বুঝছেন যে আমি কেন বয়ান করতেছি। ওই যে মুজাহিদরা যেত জিহাদ করতে, আল্লাহ রাসূলের জামানা নিয়ম ছিল যারা মুজাহিদরা, যারা প্রথম প্রথম অল্প কয়েকজন মুজাহিদ ছিল, আল্লাহ রাসূল যখন হুদাইবিয়ার সন্ধির জন্য 1400 মানুষ, মুসলমান কয়জন? তারপরে যখন ফাতে মক্কা হলো অষ্টম হিজরিতে যায়, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, 30,000 মানুষ নিয়ে আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধে গেছেন, কোথায় 1400 কোথায় 30,000, এই 30,000 ছাড়াও তো ছিল, বোঝেন নাই তো মুসলমানের সংখ্যা বাড়ছে না এখন। আগে যারা মুসলমানরা জিহাদে যাইত, ওই যদি মাল আসত ওইটার নাম হল গনিমতের মাল, কি মাল, এই গনিমতের মাল নিজের মত মতো খাওয়া যাইত না, গনিমতের মাল চলো এটা আমি লয়ে যাই, ওইটা একজন লয়ে যাক, ওইটা একজন লয়ে যাক না। একটা সুতো যদি হয় সে সুতাটা কমান্ডারের সামনে আনতে হবে, কমান্ডার ওইটা ভাগ করবে, ভাগের নিয়মও কোরআন হাদিসে আছে, এই মুহূর্তে আমার সেটা বলার সময় নেই যে কিভাবে ভাগ হবে। যেই ব্যক্তি এই যুদ্ধে অংশগ্রহণ করছে সে পায়দল না ঘোড়ায় বসা, বোঝেন নেই, সে নেভির লোক না আর্মির লোক না পুলিশের লোক, এসবগুলো দেখার দায়িত্ব কার, যে দায়িত্ব আছে তার, সে হিসেবে ভাগ হবে। যাই হোক, এক আল্লাহর বান্দা জুতার ফিতা আছে না, তার জুতার ফিতা ছিল না, তো এই গনিমতের মালের ভিতরে একটা জুতার ফিতা পেয়েছে, ওইটা উনি ভাগ হওয়ার আগে ওইটা লইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জুতার ফিতা ও যদি ফেরত না দেয় তো এই জুতার ফিতা কিয়ামতের দিন আগুন হবে। কি হবে? হ্যাঁ, কারণ সাদা পাওয়ার অর্থ জাহান্নাম, আর জাহান্নামে বলে নার, জাহান্নামে কি বলে নার মানে আগুন, ফি নারে জাহান্নাম শুনি না, নার এটা কি জাহান্নাম কি, তো বোঝা গেল জাহান্নামের সব কিছু কিসের, তো এই ফিতাটা নিয়ে যাবে জাহান্নামে। তো ওই ফিতাটা কিসের হবে? তো কারো পায়ে যদি আগুনের জুতা পরা দেওয়া হয় বা আগুনের ফিতা লাগাই দেওয়া হয় তো শান্তি পাবে না? তো উনি সাথে সাথে ফেরত দিয়েছেন, তওবা করছেন। এই জন্য সাহাবাই কেরাম নিজের মতে কিছু নিতেন না। যদি সবাই নিজের মতে নেওয়া শুরু করে দেয়, এ নিয়ে যায় কিছু, এ নিয়ে যায় কিছু, ও নিয়ে যায় কিছু, গনিমতের মাল, তাহলে কি ইনসাফ থাকবে? একজন বেশি নিবে, একজন কম নিবে। রসুলের যুগে এরকম ছিল, রসুলের সামনে উপস্থিত হইত, রসুল বাদ করে দিতেন। কিন্তু ওই যেই এলাকায় যুদ্ধ হইল, জিনিস দুনিয়ার ভিতরে দুই প্রকার, একটাকে আরবিতে বলে মানকৌলি, একটাকে বলে গাড়ি মানকৌলি। মানকৌলি শব্দের অর্থ হল যেটাকে স্থানান্তর করা যায়। আমরা বাংলা বলি স্থাবর অস্থাবর, কি বলি? জমিন, এই ঢালকানগরের জমিন নিয়ে চলে যেতে পারবে কেউ? কিন্তু ঢালকানগরের ঘরের ভিতরে যে জিনিসপত্র আছে, গরু ছাগল এই সেই ইত্যাদি, এগুলো নিয়ে যেতে পারে। তো একটা হলো স্থাবর, একটা হলো আছে না, দুই প্রকার হইল না? তো রসুলের যুগে, আবু বকর সিদ্দিকের যুগে মুজাহিদ কম ছিল, আর এত যুদ্ধ হইয়া যে কোনো এলাকা গেলেই জিতে যাইত, এরকম হইত না। যার কারণে আল্লাহ রসুল এই যারা জিহাদে অংশগ্রহণ করতেন তাদেরকে স্থাবর অস্থাবর সম্পত্তি দণ্ড দিয়ে দিতেন। তো একজন সাহাবি তার বাড়িতে কি নিয়ে এসলো? টাকা পয়সা নিয়ে এসলো, আবার তার কিছু প্রপার্টি, বাগান কোথায় রয়ে গেল? ওই এলাকায় রয়ে গেল। তাহলে ওই এলাকার বাগ বাগান বা ওই এরিয়াটা পুরাটা কার? ওই সমস্ত মুজাহিদদের, যারা কি করছে ওইখানে যুদ্ধ করে ওই এলাকাটাকে ফাতা করছে, বিজয় লাভ করছে, তাদের। রসুলের যুগে ছিল, হযরত আবু বকর সিদ্দিকের যুগে ছিল। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে আসা, আল্লাহ পাক ইসলামকে এতই বেশি মানুষের সমাজে প্রচলন করে দিলেন যে সাহাবায়ে কেরামের দুজন তিনজনের জামাত যদি কোন এলাকায় যাইত আর বলতো যে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার সৈনিক, আমরা এখানে আসছি, ওনার নাম শুনে মানুষ ভয় পেয়ে যেত। কারণ যার নাম শুনে শয়তানও ভয় পেত, ওনার পক্ষ থেকে আসছে, বাপ রে বাপ। তো তার যুদ্ধ করে কি পারা যাবে না? পারা সারেন্ডার করে দিত। তখন ওই যে আগের নীতি অনুযায়ী ওই এলাকার স্থাপন অস্থাপন সম্পত্তি কারা পাবে? ওই দশজনে পাবে, তাই না? হবে না? রসুলের যুগে পাইত, আবু বকর সিদ্দিকের যুগেও, রাদিয়াল্লাহু তাআলার যুগে পাইত, ওমরের যুগে এখন কি পাওয়া দরকার? তো যারা সৈনিক ছিলেন মুজাহিদ সাহাবায়ে কেরাম, তারা বললেন যে রসুলের যুগে পাইতাম, আবু বকর সিদ্দিকের যুগে পাইতাম, অর্থাৎ আমরাও যেই সমস্ত এলাকায় যুদ্ধ বিগ্রহ করে সেই এলাকাকে বিজয় লাভ করব, সেই এলাকার স্থাবর অস্থাবর সম্পত্তি সব আমাদের। এটা আর্মির পক্ষ থেকে কি আসলো? এই আর্মির পক্ষ থেকে ডিমান্ড, চাহিদা আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, আল্লাহ পাক ওমরকে আজীব একটা জ্ঞান বুদ্ধি সব দান করেছিলেন। আল্লাহ রাসূল এজন্য বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমার, আমার পরে কেউ নবী হইলে কে হইত? ওমর হইত। এবং আল্লাহ রাসূল বলতেন যে ওমরের মুখে হক ছাড়া কিছু আসে না, যা বলে হক। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওমরের কি বলা হয়? ফারুক। কি বলা হয়? ফারুক মানে ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, তার অর্থ যিনি হক এবং বাতিলের মাঝে কি করে দিয়েছেন? পার্থক্য করে দিয়েছেন। কথা বুঝছেন আপনারা সবাই? ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা চিন্তা ওনার মাথার ভিতর ঢুকল যে এইভাবে যদি মুসলমানরা যেভাবে আগে বাড়তিছে, যেদিক যায় সেদিকে ফাতা, তো মুষ্টিমায় কয়েকজন মানুষই তো মুজাহিদ, আর্মি থেকে সব মানুষ ঘুরে বাংলাদেশ, পশ্চিমা কিছু মানুষ মুজাহিদ, এরা যেদিকে যাবে সেই দিকে যদি ফাতা হইয়া সেই স্থাপন অস্থাপন সম্পত্তির মালিক তারা হয়ে যায়। তো মালিক হওয়ার অর্থ কি? বিরাসত চলবে, মানে বাবা মরে গেলে সন্তান তার কি হয়, কয়ে আমরা ওয়ারিশ সূত্রে মালিক, আমার বাবা এই প্রপার্টির মালিক ছিলেন। কালকে এক লোক আসছে যে এখানে বললো যে আমাদের এখানে অনেক প্রপার্টি, আমার বাবা মালিক ছিল আমরা মালিক, বুঝেননি? তো বাবা মালিক হলে তার সন্তান কি হয়, তার অর্থ যে ওই এলাকায় কি চলবে, বিরাসত চলবে। যে আমার বাবা জিহাদ করে এই এলাকায় অত শোনে কি করছিল, মালিক হয়েছিল মুজাহিদ হিসেবে, এখন কারা, আমরা চার ভাই মালিক, আমরা পাঁচ ভাই মালিক, মালিক হবে না, মালিক হবে। আর পরবর্তীতে যে সমস্ত লোকগুলো মুসলমান হবে অথবা আর্মির সন্তান না, আর্মির সন্তান না, তারা জিরো হয়ে যাবে, তাদের আর হেসায় খেয়ে থাকবে না, জায়গা জমি থাকবে, সন্তান মালিক কারা হয়ে গেল, আর্মি সন্তানটা হয়ে গেল। তাহলে একজনের কাছে এই মহল্লার ভিতরে দশজনের নিকটে কোটি কোটি টাকা, আর একশো জন মানুষ এমন যা রোজানা খাওয়ার টাকাও নাই, খাওয়ার টাকাও এই এলাকার ভিতরে শান্তি হবে না। যে ইসলাম চায় বেশি কম হবে, বেশি ওলাদেরকে ডিউটি লাগাইছে কম ওলাদে দাও, জাকাত সদকাত খায়রাত বলে দাও, তা না হলে বাঁচবা না, তোমার দোকানের তালা তুমি খুলতে পারবা না, ওর হয়েছে না খাইয়া করবে কি, তোমার তালা ভাঙবে। আর যদি তার খাওয়ার ব্যবস্থা করে তাহলে কি তালা ভাঙবে, তাহলে তালা ভাঙবে, কথা বুঝছেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে সম্পত্তি যেহেতু কয় প্রকার, তারা যেরকম যুদ্ধ করে অর্জন করছে কয় প্রকার, একটা হল জমি জাতি বাগান টাগান, আর একটা হল মাল সম্পদ, এই স্থাবর অস্থাবর সম্পত্তির মধ্যে যেগুলো স্থানান্তর করা যায় না সেগুলোর মালিক তারা হবে না, তাদেরকে ভাগ করে দিব না। আর যেগুলো স্থানান্তর করা যায় সেগুলো ভাগযোগ করে তাদেরকে দিব, তারা তাদের বাড়ি লিয়ে যাবে, তার ভিতরে মেরাসাদ চলবে, যা চলা চলবে, কথা বুঝছেন? এই সিদ্ধান্ত কে দিলেন, আমিরুল মুমিনিন। কেন? ভবিষ্যৎকে লক্ষ্য করে, ভবিষ্যৎকে লক্ষ্য করে। তখন ও যে সাহাবায়ে কেরাম আরবি, তারা একটু রাগান্বিত হল যে না, রসুল দিতেন, আবু বকর সিদ্দিক দিতেন, আপনি কেন দিবেন না, আপনারও দিতে হবে। এখন তাদের কথা যৌক্তিক, তাদের কথা, কিন্তু দিতে গেলে ভবিষ্যৎ গণ্ডগোল। এখন উনি তো আর কিছু করতে পারেন, এখন আর্মি যদি একদিকে চলে যায় আমিরুল মুমিনিন একা কি করবে? তখন উনি হেড অফিসে যোগাযোগ করলেন, আমাদের হেড অফিস কোথায়, আল্লাহর দরবার, আল্লাহরে বলেন যে আল্লাহ আমি তো এই নিয়েতে করতে চাচ্ছি, আমি খাবো তা না, এই নিয়েতে করতে চাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো। কিতাবের ভিতরে আসছে, লক্ষ্য করে শুনেন, কিতাবের ভিতরে আসছে এক বছরের ভিতরে যারা নেতৃত্ব দিয়েছিল ওইটা পাওয়ার, নেতা তো সবসময় কিছু থাকে, নেতা ছাড়া তো আর কাজ হয় না, ওইটা পাইতে হবে ওমরের কথার বিরুদ্ধে যারা গেছিলেন তারাও থাকবে, এক বছরের ভিতরে সব মরে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে এই যে অক্ষ স্টেট কি জিনিস, অর্থাৎ কিছু জিনিস আছে কার, সরকারি থাকে না, আমাদের দেশে আছে না সরকারি জিনিস আছে না, একটা হলো ব্যক্তি মালিকানা আর একটা হলো সরকারি, এই যে সরকারি জিনিস এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু হলো। তো এই যে এখন আমাদের যে দেশটা, এই দেশের ভিতরে কিছু আছে ব্যক্তি মালিকানা, কিছু আছে সরকারি, প্রথম কথা তো হল এই, সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর যে কেউ জুলুম করে, কোন দেশের শাসক আমাদের উপর কি করে, তাহলে তাদের যে পাওনা সেটা আমরা বন্ধ করে দেই? আল্লাহ রাসূল বলছেন, না, তাদের পাওনা তোমরা দাও, তোমাদের পাওনা যে তাদের থেকে পাচ্ছ না সে তো জুলুম, তাদের পাওনা তারা দিয়ে দাও। কেয়ামতের দিন তোমাদের পাওনা আল্লাহ তাআলা তাদের থেকে আদায় করে তোমাকে দিবে। বুঝেন নাই? এখন আমাদের পাওনা আমরা পাইলাম না, সেই জন্য যখন সুযোগ পাইলাম তখন সুদে আসলে সবে নিয়ে নিলাম, এর অনুমতি কে দেয় না? ইসলাম দেয় না, এটার নাম ফাসাদ। নম্বর এক। নম্বর দুই, এই যে আমাদের দেশে বর্তমান যে একটা অবস্থা বিরাজ করতেছে, কথা ছিল একটা, সে কথাটা ছিল মেধা না কোটা। আমি এ সম্পর্কে আপনাদেরকে আলোচনা করছিলাম যে মেধা এটা আসল, যদি মেধাকে সামনে না রাখা হয়, কোটার ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা চেয়ারে অযোগ্য মানুষ আসবে। কি মানুষ আসবে? কারণ সে চিন্তা করবে, আমার তো কোটা হিসেবে আমি তো আছি, লেখাপড়া করার দরকার কি? যেরকম গদিনিশীল পীর, যত গদিনিশীল পীর দেখবেন তার একটা ছেলেও শিক্ষিত না, চিন্তা করে আমার বাপ পীর ছিল আমি তো আছি, আমার পীর গৃহ নেয়কে? বোঝেন নাই? কোটা নাই। ইসলামে মেধা, ইসলামে কি? আমি গত সপ্তাহে বলছিলাম, একটা হল ফজল, একটা হল আদল। তো এই আদল হল কি? মেধা। আদল হল, এ নিয়ে তাদের আলোচনা ছিল, যেহেতু কথাটা যৌক্তিক ছিল, তাদেরকে পুরো বাংলাদেশের মানুষ তাদের কি দিছে? সাপোর্ট দিছে, বাপ মায় সাপোর্ট দিছে, যারা পার্টি করে যারা পার্টি করে না সবাই তাদের সঙ্গ দিছে। আমাদের যে গ্রাম্য ভাষা একটা কথা বলে, ওই বেড়ারে বলে মেড়া, বেলার বলে কয় যে মেড়া কোদে খুঁটার ধরে, মানে কি? কোন ব্যক্তির যদি খুঁটা কি হয়, মজবুত হয়, সে তার লাফালাফি কে দেখে? বুঝেন নাই কথা? বুঝছেন? ঠিক আছে, এই স্টুডেন্ট এরা শুরু করছে তাদের একটা যৌক্তিক দাবি নিয়ে, সেই যৌক্তিক দাবিকে আমাদের পুরো বাংলাদেশের মানুষ সেটাকে কি করছে? সমর্থন করছে। যার কারণে ক্ষমতাধর মানুষ বিশ্বের ভিতরে যাদের সুনাম, তারা পলায়ে চলে গেছে, বোরকা পরে চলে গেছে। এখন যদি আমি মনে করি শুধু আমার কারণে, ভুল, এর ভিতরে সকলের সহযোগিতা আছে। সকলে যদি না নামত, ওই যে হারুনে ধরে নিয়ে গেছিল তাদেরকে আয়না ঘরে, সে আয়না ঘরে রেখে দিত, পিছন থেকে যখন কি দিছে, ধাক্কা লাগাইছে, তখন কি হয়েছে? ধাক্কা দিছে, যার কারণে তারা বাধ্য হয়েছে। এখন কথা তো ছিল মেধা কোঠা না, এখন সেই কোঠা যদি আবার ফিরে আসে হইল কি? হ্যাঁ, যে এখানে যারা নেতৃত্ব দিছে, যোগ্য হোক অযোগ্য হোক, তারা সামনে থাকবে, তাদের কথায় দেশ চলবে। এই এখন আমি পড়ে আসছি, অত্যন্ত দুঃখজনক কথা, আমার মতো এক মৌলবীর যদি এখানে আমি ইমামতি করতে পারি, আমার যদি বলে যে আপনি দেশের প্রধানমন্ত্রী, আমি দেশ চালাতে পারবো? হ্যাঁ, সে যোগ্য না অযোগ্য? ইমামতির যোগ্য, দেশ চালাইতে অযোগ্য। তাই মেধাকে সামনে না রেখে কোটা সামনে রেখে চললে তো অযোগ্য সামনে আসে, যেটা কেয়ামতের আলামত। তো যেই কোটার থেকে বাঁচার জন্য আমাদের খুন, শত শত মানুষের জান গেল, রক্ত গেল, সেই কোটা সিস্টেমই যদি থাকে তাহলে লাভটা কি হবে? পাকা পাকা মানুষ, সাকা সাহেবের মতো মানুষ, পাকা পাকা মানুষ, তারা লেখছে আমরা বানাইছি, ঠিক আমরা বানাইছি, এবং এদের চলতে হবে আমাদের বুদ্ধিতে, আমরা যে ডিসিশন দিব সেই ডিসিশন অনুযায়ী তাদের চলতে হবে। বেটা তুই তো এখন যদি এইগুলো করতে যাস তোর তো লেখাপড়া হবে? আজকে ডক্টর ইউনুসকে যে বানানো হয়েছে, কেন বানানো হয়েছে? সব মানুষ মাথা নিচু করছে, কেন? তার শিক্ষার পাশে পিছনে 62টা পিএইচডি, মানে একটা পিএইচডি করতে পারে না, সে কয়টা করছে? 62টা পিএইচডি। তার কি আছে? মেধা আছে। হ্যাঁ, সে আমরা যারা হুজুর মানুষ আছি, যেহেতু সে সুদের প্রচলন তার দ্বারা হয়েছে, আমরা তারা পছন্দ করতাম না, এই ব্যাপারে আমরা পছন্দ করতেছি, আমি করি। যে এখন যে পরিস্থিতি, আমাদেরকে ইন্ডিয়ার থেকে নাজাত পাইতে হলে বিশ্বের ভিতরে যা কি আছে, সুনাম আছে এবং গ্রহণযোগ্যতা আছে, তাকে দরকার, কারণ আমাদের দেশ তো বাঁচাইতে হবে। এখন যদি আমি বলি যে না, ওই যে আমাদের হিফাজতের আমির সাহেবকে কি বানাইতেন, আমি একটা বোকা মানুষ, এটা যদি আমি বলি বোকা, কারণ আমাদের হিফাজতের আমির সাহেব এর যোগ্যতাই জানে নাই, যার যোগ্যতা আছে তাকে দাও। একজনকে দিয়ে দেশ চলবে না, দেশ চলবে সবাইকে নিয়ে, সব জায়গায় সেই জায়গার যোগ্য মানুষ লাগবে। এখন মনে করেন পুলিশ ডিপার্টমেন্ট বোঝে না কেউ, আমাদের খুদুরকে ইউনুস সাহেবকে নিয়ে বলে যে আপনি হল যে পুলিশের হেড, ব্যাস ট্যাস করা দিলে আপনি এটা দেখাশোনা করবেন, হবে? এই জন্য বাবারে মাথা ঠিক করো, সবাই সবাই মাথা ঠিক করো, তাহলে দেশের ভিতরে অনেক বেশি খারাপ অবস্থা আসতেছে। কখনো বাচ্চাদের হাতে দেশ তুলে দিতে হয় না, বাচ্চারা দেশ চায় কি চালাবে দেশ? ওর তো লেখাপড়ার সময়, ওর তো উচিত ছিল যে যখন হয়ে গেছে কোটার কথা এসে গেছে, তোমরা কামিয়াব হয়ে গেছে, চলে যাও ভার্সিটিতে, ভালো করে লেখাপড়া করো, ডক্টর ইউনিসের মতো বড় বড় ডক্টর হও, শিক্ষায় জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড না হলে দাঁড়ান যায় না, শিক্ষা না হলে এই যেগুলো নেতা হয়েছে একটাও শিক্ষা হবে না। এই জন্য ছাত্র রাজনীতিতে আমি নিষেধ করি, কারণ রাজনীতিবিদের যখন স্টুডেন্ট ঢোকে তখন তার লেখাপড়া থাকে না। এখন এরা যদি আগেই ওই ঝান্ডাওয়ালা গাড়ির বসে দৌড়ে, তার কি আর এদিক সেদিক কিছু করতে বলে যাবে? যেই জুলুমের থেকে আমরা বাঁচার চিন্তা করছি সেই জুলুম আমাদের উপর আরো বেশি হবে। এজন্য আমার দোস্ত সবাইকে বলতেছি মাথা ঠিক রাখবেন, যে যেই কোনো পার্টি করেন আমার কোনো নিষেধ নাই, কিন্তু কারোপর জুলুম করবেন না, জুলুম করা যায় নাই। এখানে একজন বিএনপি করে তার বাড়ি লুটলেন, একজন আওয়ামী লীগ করে তারে মারলেন, না এরপরে দুঃখজনক কথা আমি পড়ে আমি এত কষ্ট পাইছি। গতকাল আমাদের যে পুলিশের যে নতুন আইজি, তিনি ঘোষণা করেছিলেন মাগরিব পর্যন্ত বিকাল পর্যন্ত সকলকে কাজে যোগ দিতে, তারা কাজ কোথায় করবে? বসে আপনার ঘরের ভিতর করবে, থানায় করবে, থানা কি রাখছো? সব থানাগুলো পড়ে দিচ্ছে, কোন থানাগুলো পড়েছে? এটা ওটা কার সম্পদ? থানাওয়ালাদের সম্পদ, ওসির সম্পদ, শেখ হাসিনের সম্পদ, ওটা আমাদের। কোন হিসেবে তুমি জ্বালাই দিলা, জ্বালানোর প্রমাণ দিলা, কে দিল? বলছে যে চেয়ার টেবিল নিয়ে বসেন আপনারা, চেয়ার টেবিলে বসবে, পুরো জায়গার ভিতরে চেয়ার টেবিল আছে? চেয়ার টেবিল তো ঘুরে গেছে। এখন এই থানাকে সংস্কার করতে, থানার ভিতর চেয়ার টেবিল কিনতে যে পয়সা লাগবে, সেটা ওসি সাহেব নিজের টাকাতে কিনবে না সরকার কোষাধ্যক্ষ থেকে নিবে? তো সেটা কার? যেখানে দেশ গরিব আরো কি হয়ে যাবে? আরো গরিব হয়ে যাবে। তো এই জন্য আমার দোস্ত আখেরাতকে সামনে রাখতে হবে,
পার্টি করা নিষেধ না, পার্টি করেন কিন্তু সামনে রাখবেন কি আখেরাত, মরার পরে কিছুই নাই, চোখ বুঝলে কিছুই নাই। মনে রাখবেন যেই দিন তাদের উপরে আসছে ওই কাজ যদি তোমরা করো তোমাদের উপরে আসবে। প্রত্যেকটা কাজের একটা প্রতিক্রিয়া আছে, জুলুম করবা তোমার উপর জুলুম হবে, ইনসাফ করবা তোমার সাথে ইনসাফ হবে। অতএব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহরবানি আমাদের এলাকার ভিতরে কোনো গণ্ডগোল নাই যতটুকু আমি জানি। আমাদের সভাপতি সাহেব মসজিদের সকালবেলা বলছেন, আমাকেও ফোন করছে রাত্রে তিনটায় সাড়ে তিনটায়, হুজুর এলাকার ভিতরে ডাকাত ঢুকছে। আমি আগেই বলছি যে এটা হলো অনেক সময় কি হয়, অনেক সময় কি হয় এমনি মানুষ একটা গুজব ছড়ায় দেয়। একজন একজনকে ফোন করছে, মসজিদে ঘোষণা দিচ্ছে, এখন সব মসজিদে ঘোষণা শুরু হয়ে গেছে, কিন্তু ডাকাত করছে কোন ঘরে সে ঘর তালাশ করে দেখবে যে আমি এলাকা এখন ডাকাতি হয়নি। এটা না বলে গুজব, এটার নাম কি? এই গুজব থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন এই মুহূর্তে। গুজবের ভিতরে খবরদার খুব কান দিবেন না। আমার বলার পরে আমি বলছি ঠিক আছে, আমার ফোন করছে কয়েকজনে রাত কয়টায়, এখন যদি আমি নূর হোসেনে বা কারণে দিয়ে এখানে উঠে যা কি করতাম, দেওয়া মসজিদ ঘোষণা দাও ভাই এলাকা ডাকাত আসে জলদি বাড়ি আনে, সবাই সবাই বাড়ি দেন না, মানুষের ঘুম নষ্ট হইত না, দেখা যাইত ডাকাত টাকাত কিছুই আসেনি, বুঝছেন? তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি, আমাদের এলাকার লোকজন যারা আছে সবাই বুদ্ধিমান সচেতন মানুষ, আমাদের এলাকায় কোনো গণ্ডগোল ফাসাদ হয় নাই, জ্বালাও পোড়াও হয় নাই। আর মনে রাখবেন অমুসলিম তারা আমাদের মতো আমাদের ভাই, তারা আমরা এখানে সংখ্যালঘু, তারা আমরা সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ আমাদের দায়িত্ব হল তাদেরকে দেখাশোনা করা, তাদের যেন কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। যার কারণে আমি ওই দিনই বলছিলাম যে আমাদের আমিন ভাইকে, আমিন ভাই আমাদের এলাকায় একটা মন্দির আছে অবুবাদ বাড়ির সামনে, এখানে প্রয়োজনে ছেলেদেরকে রাখেন, অন্য দূরের কোনো মানুষের জন্য এসে কোনো ক্ষতি করতে না পারে, তাদের উপাসনালয়। আমাদের মসজিদকে যদি কেউ ভেঙে দেয় আমরা কি বসে থাকবো? তো তাদের তো ওইটা তাদের ইবাদতখানা, তাই না? এই যে এখানে একজন হিন্দু ভদ্রলোক আছে আমার পাশে প্রতিবেশী, আমি আমার ছাত্রদেরকে উস্তাদদেরকে সবসময় বলি যে আমাদের মুসলমান প্রতিবেশীর সাথে যাই করেন করবেন তো ভালো আচরণ ইনশাআল্লাহ, কিন্তু খবরদার হিন্দু বেচারা যেন কষ্ট না পায়। কিন্তু বিভিন্নভাবে বেচারা কষ্ট পায়, মাঝে মধ্যে আমার এসে বলে হুদরে এই হয়েছে ওই হয়েছে, আপনার ছাত্ররা এই করছে। আমি যতদূর সম্ভব তার নিকটে মাপ চাওয়ার জন্য চেষ্টা করি, বুঝলেননি? তো এই জন্য আমার ভাই দোস্ত খবরদার, কারোর পর জুলুম না হয়, মরার পরে কেউ কারোর সাথে যাবে না, যাবে পার্টির লোক দেখবে, দেখবে জুলুম সে জালেম না আদেল, জালেম না, জালেম হইলে জাহান্নাম, ওয়াজ্জালিমিনা আদাল্লাহুম আযাবান আলিমা, জালেম হলে জাহান্নাম আদেল হলে জান্নাত। তো আমরা যাইতে চাই কোথায়? জাহান্নামে। কোথায়? তো জান্নাতে যাইতে হলে আদেল হইতে হবে, ঠিক আছে? সবাই ইনশাআল্লাহ খেয়াল রাখব। হ্যাঁ, নাকি ওই যে চিলে কান নিয়ে নিচে দৌড় দিবেন, দৌড় দিবেন না, তাকিব করবেন, তদন্ত করবেন, দেখবেন যে ঘটনা কি সত্য, হক কার সাথে, কে হকের উপরে কে হকের উপরে না, দেখে শুনে একটা ডিসিশন নেবেন, আর মুরব্বী রাখবেন। আর আমি এই মসজিদ থেকেই ঘোষণা করতেছি, আমাদের যে যুবকরা মাশাআল্লাহ এই 17 জনের 2 জন তো তারা আসছেই, এবং ঘোষণা দিয়েছে যে আমরা আমাদের আরও যারা সমন্বয়ক আছে আমাদের এদেরকে চলতে হবে আমাদের পরামর্শ অনুযায়ী। ভাই এখন ছেলে যদি বলে যে বাবা আমি গণ্ডগোল করে সব কিছু করে আসছি, তোমার দোকান উদ্ধার করে দিছি, দোকানের মালিক কিন্তু বাবা, তোমার দোকানে অন্য লোক এসে বসে দিয়েছিল গণ্ডগোল করে কি করে দিছি, উদ্ধার করেছি, এখন থেকে দোকান আমার দোকান তোমার না, খবরদার নামও নেবে না যে আমার দোকান, ভালো কথা এটা, আল্লাহ তাআলা মাফ করুক। বেটা তোরা লেখাপড়া কর, যেখান থেকে ভার্সিটিতে আসতো ভার্সিটিতে ঢোকো, ডক্টর ইউনিসের মতো পিএইচডি করো, দেশে বিদেশে যাও লেখাপড়া। আমাদের সব দেশের যত বেশ বিদেশে পড়তে যায় চাকরি করতে যায়, টাকা কামাই করতে যায়। যাইয়া ওখানে যা কি করে, টাকা কামাই করে, পড়ে না ঠিক মতো, সবগুলো আমি জানি ঠিক মতো পড়ে না, কারণ বিদেশে গেছে পড়তে, আরো পড়ার ভিসা নিয়ে গেছে, কিন্তু পড়ছে কার কার ছেলে সেটা বলো। যাওয়ার সাথে সাথেই টিউশন পড়ায়, যাওয়ার সাথে সাথেই পড়ানোর শোনা শুরু করে দেয়। ওইটা তারপর কি করতে হবে, যোগ্য মানুষ হতে হবে, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই বাঙালি জাতিকে যদি আপনি চান যে তার পায়ের পর দাঁড়াবে, তার এই মেরুদণ্ডের হাড্ডি এটা কি থাকতে হবে, শক্ত থাকতে হবে। মানে কি, শিক্ষা প্রত্যেকটা মানুষ শিক্ষিত হতে হবে। অশিক্ষিত জাহেলদের নিকট যখন নেতৃত্ব যাবে, তো জাহেলরা তো জাহেলই কথা বলবে, সে যে কোনো শিক্ষায় হোক, শিক্ষিত মানুষের কথা আর জাহেলের কথা কে এক? হ্যাঁ, ও তো প্রত্যেক কথা হালা হালা বলতে থাকবে, হালাই কইছে, হালাই কইছে, হালাই হয়েছে, ও অশিক্ষিত। আর যে শিক্ষিত মানুষ হলে এরকম করবে, সে শিক্ষিতভাবে কথা বলবে। এই জন্য আমার দোস্ত শিক্ষা, মাদ্রাসায় পড়েন, স্কুল কলেজ ভার্সিটি পড়েন, শিক্ষার দিকে আপনারা মন দেন। যুবকরা যেন আসো, শিক্ষা অর্জন করো, লেখাপড়া করো, আর দেশ চালানো মুরব্বীদের হাতে ছাড়ো। হ্যাঁ, নিরপেক্ষ মুরব্বী, কি মুরব্বী, যারা আগে জুলুম করত এরকম জালেম মুরব্বী না, নিরপেক্ষ মুরব্বীদের হাতে ছেড়ে দাও, তারা দেখুক তোমাদের কাজ তোমরা করো। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে হেফাজত করেন। আমাদের দেশের দিকে এখন বিভিন্ন দিন ইন্ডিয়া এতদিন খাইছে, আমাদের যে নেত্রী ছিলেন উনি চিন্তা করছেন যে আমার রাজত্ব থাকতে হইলে যা যা দেওয়ার দরকার দাদারে সব দিয়ে দিব, আর দিছেও। এখন যদি আরেকজন আসছে, সে যদি মনে করে যে আমার নেতৃত্ব থাকার জন্য আমেরিকার যা দেওয়ার দরকার সব দিয়ে দিব, তো আমরা কি লাভ হইল আমাদের? আমরা তো চাচ্ছি আমাদের পায়ে আমরা দাঁড়াবো, আমাদের পায়ে আমরা দাঁড়াবো, তার জন্য কি দরকার? শিক্ষিত সমাজ দরকার, শিক্ষিত সমাজ দরকার। আল্লাহ পাক আমাদের বাচ্চাদেরকে এই বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করেন, আমাদের এদেরকে বোঝার তৌফিক দান। আমার এই কথা ও যেহেতু গুলিস্তান পর্যন্ত যাবে না, আমি কি আর আমার কথা কি, কিন্তু তোমরা যারা আছো এখানে তোমরা বুঝো। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আল্লাযী,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সলাতান তুনজ্জিনা বিহা জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযী লানা বিহা জামিল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা জামিল সাইয়্যাত وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله مهرباني করে আমাদের সকলের উপর আপনি রহমের ফয়সালা করেন। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহকে maaf করে দেন। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের দেশের উপর আল্লাহর এরকম অবস্থা। আল্লাহ আমাদের সকলের, সব পার্টির, সব মুসলমানদের সব গুনাহকে আপনি মাফ করে দেন। আমাদের পুরো দেশের উপর আপনি রহমতের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের দেশ যেন আল্লাহ সুন্দরভাবে নিজের পায়ে দাঁড়াইতে পারে, এর জন্য যাদেরকে দরকার যে যেখানে আছে তাদেরকে আপনি চুনে চুনে মেহরবানি করে তাদেরকে আল্লাহ এই সামনে আইনে দাঁড়া করে দেন। আল্লাহ যাদের দ্বারা দেশের ক্ষতি হবে, আল্লাহ জনগণ কষ্ট পাবে, তাদের থেকে আমাদেরকে, আমাদের দেশকে আপনি বাঁচান, আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের গুনার কারণে কঠিন কোন ফয়সালা আমাদের ব্যাপারে আপনি মেহরবানি করে করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই দেশের জন্য যারা কুরবানি দিয়েছে, এই জনগণকে জুলুম থেকে বাঁচার জন্য যারা কুরবানি দিয়েছে, নিজের জানকে পেশ করে দিছে, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। যারা বিভিন্ন জায়গায় অসুস্থ হইয়া গুলি খায়া হসপিটালে আছে, আল্লাহ তাদেরকে সুস্থ হইয়া নিজ নিজ কর্মে ফেরার জন্য তুমি তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের এই মহল্লার ভিতরে আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলেমিশে আছি, আল্লাহ কোনো গণ্ডগোল নাই, ফাসাদ নাই। আল্লাহ আপনি মেহরবানি করে আমাদেরকে ভাই ভাই থাকার তৌফিক দিয়ে দেন, আমরা একজন অন্যজনের জন্য যেন গণ্ডগোল না করে মিলেমিশে থাকতে পারি, আমাদেরকে তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।